তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমরা অনুষ্ঠান দেখি এবং সেই মোতাবেক যা শুনতে পাই আমল করার চেষ্টা করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় হাদিসে মুবারকা, একটা দীর্ঘ হাদিস, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করি, হয়তো আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় চলে আসবে এবং কামিয়াবির রাস্তা আমাদের মিলে যাবে। আল্লাহ তাআলার পিয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ হাদিসে মুবারকা বর্ণনা করেন, যার খোলাসা আমি আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের খোলাসা হচ্ছে যে কাল হাশরের ময়দানে, অর্থাৎ কিয়ামত দিবসে, কিয়ামত যখন কায়েম হবে, হাশরের ময়দান যখন হয়ে যাবে, এমন কঠিন পরিস্থিতিতে যে হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম আমাকে ডাক দিবে, হে আহমদ, তো আমি বলব লাব্বাইক হে আবুল বাশার, হাজির আছে। সে কঠিন সময়ে তিনি আমাকে বলবেন আপনার উম্মতগণ জান্নাতে প্রবেশ করছে, তো আমি খুশি হব। এরপর বলবে হে আবুল বাশার, আপনার এক গুনেগার বান্দাকে ফিরিস্তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তো সেটা যখন বলবে তখন আমি চিন্তিত হয়ে পড়ব। আমি যারা ফিরিস্তা রয়েছে ফিরিস্তাদের পিছু নিব এবং ফিরিস্তাতে আরজ করব আমার এত উম্মত রয়েছে, একে ছেড়ে দাও। তখন ফিরিস্তারা বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পালন করছি, আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ পালন করায় তো, হুকুম পালন করায় আমাদের কর্তব্য, তো আমরা আল্লাহর হুকুমেই এই কাজটা করছি। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়বেন, নিজের দাড়ি মুবারকে বাম হাত রেখে আরশের দিকে তাকিয়ে ফরিয়াদ করবে, হে পাক পরওয়ারদিগার, তুমি কি আমার সাথে এই ওয়াদা করনি যে আমার উম্মতের ব্যাপারে যে অপদস্ত করবে না, আমার উম্মতের ব্যাপারে আমাকে নিরাশ করবে না, অপদস্ত করবে না? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে নির্দেশ দিবেন, হে আমার ফিরিস্তারা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, কথা মেনে নাও। তখন ফিরিস্তারা যে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল সেই বান্দাকে ছেড়ে দিবে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রিসিভ করবে, নিয়ে নিবে, এরপর মিজানের পাল্লার সামনে তাকে নিয়ে যাওয়া হবে, তো তার আমলনামাগুলো পেশ করা হবে। তো মিজানের পাল্লার একটা সিস্টেম হচ্ছে নেকির পাল্লা এবং মন্দ আমলের পাল্লা, যে পাল্লাটা ভারী হবে সেটা উপরের দিকে যায়, দুনিয়াতে পাল্লা ভারী হলে নিচের দিকে আসে। আর ওইটা সিস্টেম হচ্ছে যে পাল্লাটা ভারী হবে, নেকির পাল্লা ভারী হলে উপরে যাবে, কিংবা মন্দের পাল্লা ভারী হলে উপরে যাবে। তো তার আমল নামাগুলো রাখা হবে। এমন সময় সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছ থেকে একটা কাগজ বের করবে, সেখানে বিসমিল্লাহ বলে সেটা আমলের পাল্লার মধ্যে রাখবে। তো বলা হচ্ছে তখন এ সময়ে, এটা হাদিসে পাক বর্ণনা করছি যার খোলাসাটা, সে সময় নেকির পাল্লাটা ওর ভারী হয়ে যাবে, উপরের দিকে চলে আসবে। তখন যে ডিউটিরত ফেরেশতারা বলবে, হে অমুক বান্দা, তোমাকে সুস্বাগতম, তোমার নেকির পাল্লা ভারী হয়ে গিয়েছে, তোমার জন্য জান্নাত রয়েছে। এমন সময় সেই বান্দাটা কান্নারত অবস্থায় করুণ সুরে বলতে থাকবে, হে বুজুর্গ, আমি গুণেগারের উপর আপনি যে দয়া করেছেন, আমার কঠিন পরিস্থিতিতে আমি যখন সাহারা, কোনো আশ্রয় পাচ্ছিলাম না, এই নিরাশ্রয়কে যিনি আশ্রয় দান করেছেন, আমাকে যে জাহান্নামের জায়গা থেকে বাঁচিয়ে আপনি আমার জন্য এত বড় উপকার করেছেন, একটু কি বলবেন? এই নূরানি বুজুর্গ, আপনার চেহারা তো নূরানি চমকাচ্ছে, আপনি কে আছেন? তখন আপনার আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তোমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিবেন এবং বলবে, এই তোটা তোমার আমল যে তুমি আমার উপর দুনিয়ার মধ্যে দরুদ শরীফ পাঠ করতে, আর সেই দরুদ শরীফের বদৌলতে আজকে তোমার এই দয়া হয়েছে। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাগজ বের করে বিসমিল্লাহ বলে মিজানের পাল্লায় রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কেমন স্পেশিয়াল দয়া! নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বা তাকে রক্ষা করবেন না? ওই ব্যক্তিটিও আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে স্মরণ করেছে, দুনিয়ার জমিনের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেছে। আসুন আমরা নিয়ত করি সে পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আসলে আমরা গুনেহগার, জানি না আমাদের কী অবস্থা হবে কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে। যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া আমরা পেয়ে যাই তো আমাদের কামিয়াবি মিলে যাবে। জানি না আমাদের অবস্থা কী হবে। ওই গুনেহগার বান্দা যাকে জাহান্নামের ফিরিস্তারা টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল, ওইখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচিয়েছেন, তার উপর দয়া করেছেন, আল্লাহ পাকের ফিরেস্তারা নির্দেশ পালন করছিল, ফয়সালা হয়ে গিয়েছিল, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মেহরবানি কেমন, সে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে গেল তার। ওই বিসমিল্লাহ বলাটা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিসমিল্লাহ শরীফ বলাটা নেকির পাল্লাকে বাড়ি করে দিয়েছিল। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী স্পেশাল দয়া আমাদের উপর! আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জীবনে যতদিন হায়াত থাকবে আমরা নিয়ত করি আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসকারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করতে করতে আমরা ইনশাআল্লাহ আমাদের হায়াত অতিবাহিত করবো ইনশাআল্লাহ তাআলা। এমন কিছু আমল আমাদের করা উচিত যে কবরবাসীদের মধ্যে অনেক আজাবের মধ্যে গ্রেফতার হয়, তবে দুনিয়ার মধ্যে এমন কিছু সিস্টেম যদি করে যেতে পারে যে নিয়ম নীতির কারণে তার কবরের আজাব মাফ হয়ে যাবে, সাথে সাথে সওয়াব পৌঁছাতে থাকবে কবরের মধ্যে। তো ইন্তেকালের পর তিনটা বিষয় ছাড়া আর কোনো কিছুই কাজে আসে না। একটা হচ্ছে আমল, ওই এলম যেটা তাকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য রাস্তা করে দেয়, এলম। আরটা হচ্ছে সদকা জারিয়া, মসজিদ নির্মাণ করে দিল, মাদ্রাসা বানিয়ে দিল, কিংবা নেকিরমূলক কাজের মধ্যে সওয়াবের নিয়তে সে সদকা করেছে, সে সদকা থেকে যতদিন পর্যন্ত মানুষ উপকার হবে, উপকার উপকৃত হতে থাকবে ততদিন পর্যন্ত সৎকে জারিয়া জারি থাকবে এটা যতদিন পর্যন্ত। যদি কিয়ামত পর্যন্ত এমন কিছু করে দিছে নেকির কাজের সওয়াব রসনি যেটা তার কবরের মধ্যে আসতে থাকবে, এটা হচ্ছে নেক সন্তান। যদি নেক সন্তান রেখে যায়, সে নেক সন্তান তার জন্য দোয়া করবে, তার জন্য ইস্তিগফার করবে, সে নেক সন্তান যদি তার জন্য মাগফিরাতের দোয়া করে, সে নেক সন্তান যদি নেকির কাজ করে, এই সমস্ত সওয়াবগুলো তার কবরে গিয়ে পৌঁছাবে। তো এলম, সৎকায় জারিয়া, নেক সন্তান, এই তিনটা ব্যতীত আর সব কিছু বন্ধ হয়ে যায়। তো এই তিনটাকে মজবুত করার জন্য যা যা করণীয় আমরা করার চেষ্টা করি, এমন এলম অর্জন করি যেটা থেকে ইনশাআল্লাহ আমি তো ফায়দা নিছি, দুনিয়ার মানুষ যারা রয়েছে সবাই ফায়দা লুটাক সেই এলম থেকে, সেটার মাধ্যমে ইনশাআল্লাহ আমার কবরে পৌঁছাবে। আমাদের চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা সৎকায় জারিয়া করার জন্য এমন এমন সৎকা করি, খায়রাত করি যেটার মাধ্যমে আমার কবর উপকৃত হবে। এবং আরেকটা হচ্ছে নেক সন্তান, নিজের সন্তানকে দুনিয়াবি দুনিয়াদার না বানিয়ে, অনেকে মনে করে দুনিয়ার আরাম আয়েশে সে অনেক টাকা পয়সা কামাবে, অথচ বেশি দুনিয়াবি বানাতে গিয়ে দেখা যাচ্ছে নিজের সন্তান তো নিজে হারাচ্ছে, নিজে হারিয়ে ফেলছে, সন্তান মা বাবাকে দেখছে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, মা বাবার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো ফায়দা কী? এই জন্য নিজেরাই দায়ী। তো নিজেরাই দায়ী হয়েন না, আল্লাহওয়ালা বানান, আল্লাহওয়ালা বানান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুলামি তাদের মধ্যে যাতে চলে আসে, সে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত থাকতে পারে, যে সমস্ত কর্মকাণ্ড করলে আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি রাজি হয়, সেজন্য আপনারা আমরা চেষ্টা করি কাজগুলো অব্যাহত রাখার জন্য, নেকি দাওয়াতে সাড়া জাগানোর জন্য। যদি ছেলে নেককার হয় ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের তরি পার হবে। তো এমন একজন ব্যক্তির ঘটনা শোনাবো যেটা ইসা রুহুল্লাহ আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসসালামের সময়কালের ঘটনা, যেটার বরকতে একজন কবরস্থ ব্যক্তি কবরের মধ্যে আজাবের মধ্যে লিপতে ছিল আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। যেমন হযরতে সাইয়্যিদানা ইসা রুহুল্লাহ আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসসালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন কবরের মধ্যে আজাব হচ্ছে, কঠিন আজাব হচ্ছে। যখন পুনরায় ফিরার পথে রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন, তখন দেখা যাচ্ছে তার কবরের মধ্যে নূর আর নূর। যে ব্যক্তিটা কিছুক্ষণ পূর্বে আজাবের মধ্যে লিপ্ত ছিল, কঠিন আজাবের মধ্যে গ্রেফতার ছিল, তার কবরের মধ্যে নূর বিচ্ছুরিত হচ্ছে এবং আল্লাহ আকবর তার কবরের মধ্যে রহমত অবতীর্ণ হচ্ছে। তিনি আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসসালাম খুবই আশ্চর্যজনিত হলেন, আশ্চর্যভূত হলেন যে এই কী ঘটনা, কিছুক্ষণ আগে যাকে আমি দেখেছি কবরের মধ্যে আজাব অবস্থার মধ্যে গ্রেফতার, আর বর্তমানে সে তার কবর নূরানি হয়েছে, নূর বর্ষণ হচ্ছে, রহমত বর্ষণ হচ্ছে। কারণ কি? আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ তুমি এর রহস্য সম্পর্কে আমাকে জানান আপনি, যাতে আমি জানতে পাই। ইরশাদ হলেন, হে ঈসা আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসসালাম, এই ব্যক্তিটি গুনাহের কারণে, এত বেশি গুনাহগার ছিল, গুনাহের কারণে সে আজাবের মধ্যে গ্রেফতার হয়েছিল, সে আজাব পাচ্ছিল। মৃত্যুর সময় তার স্ত্রী সন্তান সম্ভাবনা ছিলেন, অর্থাৎ তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান ছিল, তার ছেলের জন্ম হলো, আজ তার বাচ্চাটা এতটুকু হয়েছে যে বাচ্চার মা বাচ্চাকে মক্তবের মধ্যে পাঠিয়েছেন, শিক্ষক তাকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ শিক্ষা দিয়েছেন, আর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ এর শিক্ষা ওই বাচ্চাটা নিচ্ছে। তো আমার লজ্জা হলো, যে ব্যক্তি অর্থাৎ কবরে আজাবের মধ্যে গ্রেফতার রয়েছে, এই ব্যক্তিকে আমি কিভাবে আজাবের মধ্যে রাখব, আমি কিভাবে শাস্তি দেব, যার সন্তান জমিনের উপরে, জমিনের উপরে আমার নাম নিচ্ছে। তার ওই যে সন্তান সম্ভাবনা ছিল, তখন তো গর্ভাবস্থায় ছিল, ওই বাচ্চাটা গর্ভের মধ্যে ছিল, অথচ বাপ মারা গিয়েছে, আজকে তার স্ত্রী তার সন্তানকে মক্তবের মধ্যে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শিক্ষার জন্য, আর উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিয়েছেন, আর বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষার বদৌলতে আল্লাহ পাকের স্পেশাল নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আজাব মাফ করে দিয়েছেন। আল্লাহ পাকের লজ্জা হচ্ছে, আল্লাহ তাআলা নিজে বলেন আমি কিভাবে তাকে আজাব দিব, তার সন্তান তো জমিনের উপরের মধ্যে আমার নাম নিচ্ছে। তো এমন সন্তান রেখে যায় যে সন্তান কোরআনে পাকের তালিম নিবে, নিজে শিখবে, অপরকে শিখাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শিখবে, অপরকে শিখাবে। সেজন্য আমাদের স্ত্রী, আমাদের পরিবার পরিজন সবাইকে আমরা নেককার বানাই, পরেশকার বানাই, আল্লাহওয়ালা বানাই। এ থেকে আমরা বুঝতে পারলাম বিসমিল্লাহ রহমান রহিম এমন একটা বরকতময় আমল যে আমলের বরকতে আল্লাহ সুবহান ওয়া তাআলার স্পেশাল নিয়ামত আমরা পাব, যে আখিরাতের কামিয়াবির জন্য, পরকালের শান্তির জন্য একটা স্পেশাল মাধ্যম হচ্ছে বিসমিল্লাহ। আর এই বিসমিল্লাহ হচ্ছে ইসমে আজম, এটার মধ্যে অনেক বরকাত অনেক ফজিলত রয়েছে। কিছু ফজিলত ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের কবরের মধ্যে আমরা আরামায়েশে জিন্দেগিতে থাকতে পারি। প্রথমে আমি রিকোয়েস্ট করি নিজের সন্তানদেরকে আমরা কোরআনে পাকের শিক্ষা দিই, মক্তবের মধ্যে পাঠায় বিশুদ্ধ কারি দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনে পাকের তালিম হাসিল করে। তো বিসমিল্লাহ রহমান রহিমের অনেক বরকত, যেমন হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ওযু করো তখন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এটা পাঠ করে নাও। যতক্ষণ পর্যন্ত ওযু থাকবে ততক্ষণ পর্যন্ত ফিরেস্তারা অর্থাৎ কিরামান খাতিবিন তোমার জন্য নেকিসমূহ লিখতে থাকবে। তা আমরা যদি চাই আমাদের নেকি অর্জন হোক, তাহলে আমাদের উচিত সর্বদা আমরা বিসমিল্লাহ রহমান রহিম অর্থাৎ প্রত্যেক জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করা, বিশেষ করে আমরা যখন ওযু করব বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পাঠ করে নেব। সর্বদা ওযু অবস্থায় থাকলে ফজিলত আছে। মনে করেন কারো মৃত্যু চলে আসলো, মৃত্যু চলে আসলো আর ইন্তেকাল হয়ে যাচ্ছে, এমন অবস্থায় বলা হচ্ছে যানি উজু অবস্থায় থাকবে, এক তো বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলার কারণে তার নেকি লেখা হচ্ছে, এটা তো রয়েছে আলাদা ফজিলত। আরও আছে ফজিলত শুধুমাত্র বিসমিল্লাহ ভিতরে পড়লে, বিসমিল্লাহ শুধুমাত্র যতটুকু অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়েছে ততটুকু পাক পবিত্র, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে পুরো শরীরটাই পাক পবিত্র হয়ে যায়, সবাব পাওয়ার একটা সুবর্ণ সুযোগ মিলে যায়। তো আমরা এই আমলটা করবো, যখন ওযু অবস্থায় থাকি তো সর্বদা ওযু অবস্থায় থাকার ফজিলত হচ্ছে তার মৃত্যু যন্ত্রণাটা আসানি হবে। যখন মৃত্যুর কঠিনতর অবস্থা তখন আসানি যদি হতে চায়, আসানি পেতে চায়, তাহলে আমাদের উচিত হচ্ছে সহজতর হওয়ার জন্য সর্বদা ওযু অবস্থায় থাকে। কারণ কার কখন মত চলে আসে আমরা কেউই জানি না। আরেকটা আমল হচ্ছে, বলা হচ্ছে যদি কেউ ওযু অবস্থায় ইন্তেকাল করেন আল্লাহু আকবার, সে তো শহীদের মর্যাদা পাবে, শহীদের মর্যাদা পাবে। আর যে ব্যক্তি জন্তুর উপর আরোহণ করার সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়ে নেবে, ওই জন্তুর প্রতিটি কদমের বিনিময়ে অর্থাৎ আমল নামায় ওই যে আরোহী হয়েছে তার আমল নামায় একটি করে নেকি লিখা হবে, যে প্রত্যেকটা কদমের বিনিময়ে। এখন তো আমরা জন্তু ঘোড়া কিংবা উঠের উপর সওয়ারি হচ্ছে না, আমরা এখন বর্তমানে গাড়ির উপর আরোহণ করছি, হেলিকপ্টারে, আমরা বিমানে, লঞ্চে, ট্রেনে, কিংবা আমরা যানবাহনের মধ্যে আমরা বাস, ট্রেন, মোটর সাইকেল আমরা উঠতেছি। তো আমরা চেষ্টা করবো বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করা নেওয়ার জন্য, ফজিলত এবং বরকত আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য, কবরে আরামে থাকার জন্য আমাদের উচিত হবে আমরা পারিবারিক ঝগড়া বিবাদ থেকে যাতে আমরা বিরত থাকি। পারিবারিক কলহ এটা এমন বিষয় যে সব কিছু বরবাদ করে দেয়, মনকে আমরা স্থির রাখতে পারি না, পেরেশানগ্রস্ত হয়ে পড়ি। তো মুফতি আহমদ ইয়ারকান রহমতুল্লাহ আলাইহি বলেন, ঘরে প্রবেশের সময় যদি কেউ বিসমিল্লাহ পাঠ করে প্রথমে ডান পা দরজা দিয়ে প্রবেশ করানো উচিত, অর্থাৎ ঘরে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঘরে প্রবেশ করা উচিত, অতঃপর ঘরের বাসিন্দাদেরকে সালাম করা উচিত এবং এরপর ভিতরে যাওয়া, যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম পেশ করে বিসমিল্লাহ বলে ডান পা আগে বাড়িয়ে সালামের সহকারে যে ভিতরে প্রবেশ করা উচিত। যদি ঘরের মধ্যে কেউ না থাকে তখন আমাদের উচিত আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করা। কীভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বুজুর্গরা বলতে দেখা গিয়েছে দিনের শুরুতে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ রহমান রহিম এবং সূরা ইখলাস শরীফ পাঠ করে নিতেন, এতে করে ঘরের একতা থাকে, পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ হয় না এবং রুজির মধ্যে অনেক বরকত হয়, যেটা মিরআতুল মানাজিশ ষষ্ঠ খণ্ডের নয় পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো আমরা যদি চাই যে আমাদের ঘরের মধ্যে কলহ না হোক, ঝগড়া বিবাদ না হোক, পেরেশান না হোক, তাহলে আমরা চেষ্টা করি ঘরের মধ্যে প্রবেশের সময় এই আমলটা করার জন্য, যে প্রথমে আমি আবার বলছি আমরা বিসমিল্লাহ বলবো, ডান পা দিয়ে প্রবেশ করার চেষ্টা করব, সালাম দেব ঘরের বাসিন্দাদেরকে, আর যদি সালাম যদি কেউ না থাকে তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে আমরা সুরা ইখলাস শরীফ পাঠ করে নেব ইনশাআল্লাহ তাআলা। ঘরের মধ্যে কলহ থাকলে, পেরেশানি থাকলে দূর হবে। আর যখন ঘরের পেরেশানি থাকবে না, আমরা যদি ঝগড়া বিবাদ থেকে বাঁচতে পারি, সর্বদা ওযু অবস্থায় থাকি, বিসমিল্লাহর সহিত ন্যাক কাজসমূহ করতে থাকি, তাহলে এই সমস্ত আমলগুলো আমাকে আপনার কবর জিন্দগির মধ্যে কাজে আসবে। নিজের সন্তানদেরকে যদি আমরা ন্যাককার বানাই, পরিষ্কার বানাই, তা আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব আমরা বিসমিল্লাহর বরকতগুলো বেশি নেওয়ার চেষ্টা করি। এত বেশি লুফেনি খাওয়ার আগে পরে আমাদের প্রত্যেকটা ন্যাক কাজ, যেটা জায়েজ কাজ রয়েছে, না জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ পাঠ করা যাবে না, না জায়েজ কাজ ব্যতীত সমস্ত জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ পাঠ করি, ইনশাআল্লাহ আমার আপনার কবরের মধ্যে সেটা কিন্তু কাজে আসবে। আর আমাদের সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য, সুন্নাতের প্রশিক্ষণ দেওয়ার জন্য। তাহলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি আমাদের নসিব হবে। বিসমিল্লাহির রহমানুর রহিম ব্যতীত যদি আমরা কাপড় চোপড় যদি আমরা কী করি, পরিধান করি, কিংবা আমরা ড্রেসটা খুলে রাখছি, পাগড়ি বলেন, জুব্বা বলেন, সব কিছু আমরা খুলে এক জায়গায় রেখে দিই কাপড় চোপড়, তো বিসমিল্লাহ ছাড়া যদি রাখা হয় তো এটার লস হচ্ছে, লোকসান হচ্ছে। ওই কাপড়গুলো, ওই জিনিস দ্রব্যাদি জিনেরা ব্যবহার করে। যদি সে আমরা যদি চেষ্টা করি রাখার সময় বিসমিল্লাহির রহমানুর রহিম পাঠ করে রাখি, তাহলে জিনদের হাত থেকে আমাদের কাপড় চোপড় সব কিছু নিরাপদের মধ্যে থাকবে। ঘরে প্রবেশের সময় অনেকে বিসমিল্লাহ পড়ে না, তো যার ধরুন কী হয়, পুরো ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে। তা আমরা চেষ্টা করব নিজেরাই, যারা শুনতে পাচ্ছি, আমরা নিজের ঘরকে পাক পবিত্র রাখার জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা বিসমিল্লাহর ব্যবহার বাড়িয়ে দেব। ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা বিসমিল্লাহ শেখাই, এবং এই সমস্ত শিক্ষাগুলোর দ্বারা আমাদের মুরব্বী মারা গিয়েছেন, হয়তো আপনি আপনার স্ত্রী আপনার পরিবার পরিজন রয়েছেন, কিন্তু আপনার বাবা নেই, মা নেই, দাদা দাদি যারা ইন্তেকাল করেছেন, এই বাবু যে পড়তেছে বিসমিল্লাহ, এটার সওয়াব রাসান এটা করতে থাকেন কবরস্থ ব্যক্তির জন্য ইনশাআল্লাহ। তার কবরের আজাব যদি থাকে ইনশাআল্লাহ 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 কবরের আজাব মাফ হয়ে যাবে। বা আপনি বললেন যে আমার মা বাবার মাগফিরাত হোক, যদি বাচ্চা বলে আমিন, আল্লাহ কবুল করো আমিন, তো ছোট্ট বাচ্চা, এর দোয়া, এর ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তো চেষ্টা করবেন নেকির মহলগুলো বানানোর জন্য নিজের পরিবার পরিজনকে, যে ন্যাক সন্তান ন্যাক বলা যদি আমরা রাখতে পারি ইনশাআল্লাহ আমাদের কবরের মধ্যে সেটা আমাদের জন্য সদকায়ে জারিয়া হবে। সদকা জারিয়া বলতে সদকায়ে জারিয়ার আমল রয়েছে, সেটা আমাদের জন্য ন্যাক সন্তানগুলো আমাদের জন্য যখন সওয়াব রাসানি করবে ইনশাআল্লাহ কবরের মধ্যে আমরা আরামে থাকতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে ন্যাক সন্তান নসিব করুক, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব নসিব করুক। আল্লাহ পাক আমাদেরকে কবরের জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামী হিসেবে যাতে আমরা প্রবেশ করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দাওয়াত ইসলামের সাথে মাদানী কাফেলায় সফর করুন। সাপ্তাহিক সুন্নতে পারা ইজতেমায় প্রত্যেক বৃহস্পতিবার আপনার শহরে যেখানে হয় দাওয়াত ইসলামের মুবাল্লিগের সাথে কন্ট্যাক্ট করে আপনি সেখানে রাত্রি যাপন করেন প্রত্যেক বৃহস্পতিবার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবির একটা রাস্তা আপনার মিলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তুমি কবর উজ্জ্বল করো ওগো মোর প্রিয়।